বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৭:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশের ৩ সদস্যের উপর বোমা হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে।
রয়েছে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ রাশিয়ার সহায়তা চেয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বিজেপি টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে, ফের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অভিবাসন প্রক্রিয়ায় রদবদল করতে চাইছেন। অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে দরখাস্তের সঙ্গে একটা ফি আদায়েরও চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এরই সঙ্গে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত ডিঙ্গিয়ে আসা অভিবাসীর সংখ্যা বাড়তে না পারে সেদিক মানেও প্রশাসন নজর রাখবার চেষ্টা করছে। গতকাল সোমবার একটা মেমো লিখে ট্রাম্প আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং স্বরাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটির প্রধান কর্তা ব্যক্তির কাছ থেকে এ বাবদে প্রতিটি দরখাস্তের সঙ্গে দরখাস্ত বিবেচনা পর্যালোচনা বাবদ যে ব্যয় হবে তার বেশি নয় এমনি অঙ্কের দরখাস্ত ফির উল্লেখ সহ কী কী নিয়মকানুন করা যেতে পারে তারই বিবরণ চেয়ে পাঠিয়েছেন। অভিবাসনের আশ্রয় প্রার্থনার দরখাস্তের বিবেচনাকালে যাতে দরখাস্তকারীরা কাজকর্ম করতে পারেন সে লক্ষ্যে কাজ করার অনুমতিপত্র, ওয়ার্ক পারমিটের জন্যও একটা ফি ধার্য করার প্রস্তাব করছেন তিনি। একই সঙ্গে অভিবাসন প্রার্থনা প্রত্যাখ্যান করা হলে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ওই ওয়ার্ক পারমিট রদ করবারও বিধান রাখা হবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মিনিউশন বলেছেন, চীনের সঙ্গে আসন্ন বাণিজ্য আলোচনায় প্রভূত অগ্রগতি সাধিত হবে বলে তিনি আশা করছেন। বিশ্বের প্রধান দুটি অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন তাদের মধ্যেকার বাণিজ্য লড়াই নিষ্পত্তির লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে। এ সপ্তাহেই বেজিংয়ে চীনের কর্তা ব্যক্তিদের সঙ্গে যে আলোচনা হবে তাতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্বে রইবেন অর্থমন্ত্রী স্টিভেন মিনিউশন এবং বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইফিজার। পরের সপ্তাহে ওয়াশিংটনে আর এক প্রস্থের আলোচনার জন্য চীনের কর্মকর্তারা ওয়াশিংটনে আসবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মিশরের মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীকে বিদেশের সন্ত্রাসবাদী সংগঠনের শ্রেণীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালিকাবদ্ধ করবার বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন। হোয়াইট হাউস থেকে কথা জানানো হয়েছে আজ মঙ্গলবারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সেরা স্যান্ডার্স ইমেইল মারফত একথা জানিয়ে লিখেছেন, প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ওই অঞ্চলে নেতৃস্থানীয় যে ব্যক্তিবর্গ ওই গোষ্ঠী নিয়ে উদ্বিগ্ন এবং তার সঙ্গে সহমত পোষণ করেন তাদের সঙ্গেও তার আলোচনা হয়েছে। এই ৩ সপ্তাহ আগেই মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এস সিসি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। ট্রাম্প তাঁকে সুযোগ্য রাষ্ট্রপতি রূপে সাধুবাদ দিয়েছিলেন, বলেছিলেন যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যেকার সম্পর্ক এমন মজবুত আগে আর কখনোই ছিল না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাশিয়ার সহায়তা চেয়েছে। আলাপ আলোচনার ভিত্তিতেই সমস্যার সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেছে রাশিয়া। শুনবেন আমির খসরুর রিপোর্ট।
বর্তমানে রাশিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভের মধ্যেকার অনুষ্ঠিত বৈঠকে এই সহায়তা চেয়েছেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন,
মিনিস্টার লেভরভ টু কনভিন্স মায়ানমার for implementing the reparation process.
তিনি বলেন, রাশিয়া মিয়ানমারেরও বন্ধুরাষ্ট্র। বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশ রাশিয়ার কাছে মিয়ানমার যাতে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে সে লক্ষ্যে ওই দেশটিকে সম্মত করাতে সহযোগিতা চায়। জবাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা সমস্যা অবশ্যই বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন। ঢাকায় পররাষ্ট্র দপ্তর জানায়, ঢাকা এবং মস্কো রোহিঙ্গা প্রশ্নে একমত পোষণ করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের উপরে অস্ত্র বিক্রয় এবং রোহিঙ্গা সংকটের সাথে সম্পৃক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণের উপরে আরও এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ঢাকার গুলিস্তান এলাকায় সোমবার রাতে পুলিশের ৩ সদস্যের ওপর যে বোমা হামলার ঘটনা ঘটে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস তার দায় স্বীকার করেছে বলে জানাচ্ছেন জহুরুল আলম তাঁর রিপোর্টে।
জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে আইএস এর দায় স্বীকার সম্পর্কিত খবর দিয়ে বলেছে, 2 বছরের বেশি সময় পর সোমবার রাতে প্রথম বাংলাদেশে হামলা করা হয়েছে। ওই হামলায় আহত পুলিশদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, পুলিশের ওপর হামলায় ব্যবহৃত বোমাটি ভিন্ন রকম ছিল। এ ঘটনায় আইএস এর দায় স্বীকারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করে ডিএম কমিশনার বলেন,
আদৌ এটা আইএস এর বৈধ ক্লেম না কেউ স্ট্যান্ডবাজি করছে সেটি অনুসন্ধান সাপেক্ষে আমরা সিদ্ধান্ত আসতে পারবো।
এদিকে ঢাকার বসিলা এলাকায় সোমবার নিহত 2 যুবককে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে পুলিশ মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকা থেকে জেএমবি সদস্য সন্দেহে 2 ব্যক্তিকে আটক করেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের 11 জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির 4 এমপি সোমবার শপথ নেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়া থেকে বিরত থাকেন। মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সংবিধান অনুযায়ী 29 এপ্রিল ছিল শপথ নেওয়ার শেষ দিন। সময় মতো শপথ না নেয়ায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করেছেন। বগুড়া 6 থেকে ফখরুল নির্বাচিত হয়েছিলেন। এখন নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে এই আসনে। এই অবস্থায় মির্জা ফখরুল ভয়েস অফ আমেরিকাকে বলেন, জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছি।
আমি সংসদে যাচ্ছি না।
এই না যাওয়ার পেছনে 2 প্রধান কারণ আছে। একটি হচ্ছে যে আমি মনে করছি যে এই সময়ে সংসদের বাইরে থাকাটাই আমার জন্য বেশি প্রয়োজনীয়, বিশেষ করে আমার দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে একটা যোগসূত্র রক্ষা করা। আরেকটি হচ্ছে যে আমার শারীরিক অবস্থা সব কিছু মিলিয়ে আমি সবসময় সময় দিতে অনেক সময় এক দুটো দায়িত্ব একসাথে পালন করা আমার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
শাসক আওয়ামী লীগ এ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপির সংসদে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন লন্ডন সফর নিয়ে মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল এক সরকারি সফরে লন্ডন যাচ্ছেন। প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি ইহসান আল করিম জানান, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীগণ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি VVIP ফ্লাইটে যাত্রা করবেন। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল 3:55 লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। যুক্তরাজ্য সফরকালে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেএম আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম প্রমুখ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের সমঝোতা কায়েম বিষয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলমে খলিলজাদ আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে কিভাবে অগ্রগতি হাসিল করা যায় সে বিষয়ে 2 দিনের সরকারি পর্যায়ের আলোচনা কথাবার্তা সম্পন্ন করেছেন পাকিস্তানে। কর্মকর্তারা জানান, খলিলজাদ ইসলামাবাদ গিয়ে পৌঁছন সোমবারে এবং পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া এবং অন্যান্য সামরিক কর্তা ব্যক্তিদের সঙ্গে মিলিত হবার আগে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত কথাবার্তায় প্রতিনিধিদল স্তরে নেতৃত্ব দান করেন। ওই অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের কূটনীতিক অ্যালিস ওয়েলস ওই সব কথাবার্তায় তাঁর সঙ্গে ছিলেন। ইউক্রেনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লোদিমির জেলেনস্কি জয়ী হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। এভাবেই 21 এপ্রিল অনুষ্ঠিত ফিরতি দফার রান অফ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হল। কমিশনের চেয়ারওম্যান তেতিয়ানা স্লিপাচুক এপ্রিলের আজ 30 তারিখে ঘোষণা করলেন, ভ্লোদিমির জেলেনস্কি পেয়েছেন 1,35,41,528 ভোট, মোট ভোটের 73% বেশি, আর গদ্দিনশীন প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো পেয়েছেন 25% কম ভোট, যার সংখ্যা 45,22,450 ভোট। মোজাম্বিকের উত্তরাঞ্চলের মানুষজন এখন আবার একটা সাইক্লোন, আবার একটা বর্ষণ প্রলয়ঙ্করী ঝড়পাতলের আশঙ্কা নিয়ে ক্ষণ গুনছেন। এমাত্র 6 সপ্তাহ আগেই প্রাণঘাতী ঝড়ঝঞ্ঝা ওই অঞ্চলের উপর প্রচণ্ড রোষে আঘাত হানে। জাপান সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করছেন, সিংহাসনের সত্ত্বাধিকার তুলে দিচ্ছেন জ্যেষ্ঠ পুত্রের হাতে। আজ মঙ্গলবার টোকিও রাজপ্রাসাদে দেওয়া বয়ানে আকিহিতো সুদীর্ঘ 30 বছরের শাসনামলে তাঁর প্রতি যে সমর্থন দেখিয়েছেন জাপানের জনগণ তার জন্যে তাঁদেরকে ধন্যবাদ জানান। সম্রাট আকিহিতো বলেন, তিনি যে তাঁর জনগণের খেদমতে দায় দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন তার জন্যে নিজেকে তিনি সৌভাগ্যবান বিবেচনা করছেন। সম্রাট আকিহিতোর শাসন সরকারিভাবে শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে। শুরু হচ্ছে নতুন সম্রাট নারুহিতোর শাসনামল। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বাংলাদেশে বিএনপির কয়েকজন এমপি শপথ গ্রহণ করেছেন। এতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিষয়ে বগুড়া থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা প্রতীক ওমর।
বগুড়া 4 আসন থেকে বিএনপির হয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন মোশাররফ হোসেন। দলীয় সিদ্ধান্তের জালে আটকা পড়েছিল তার শপথ, সে সময় এসে দলীয় সিদ্ধান্ত মেনেই শপথ নিয়েছেন তিনি। ফলে অনেকটা উজ্জীবিত হয়ে উঠেছে তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ। তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবেই।
এখন ওদের অনার্থ হলো মনে করেন যে ওই বিরোধী দলের এমপি, উনি কী করবেন না করবেন ওনার তো আর ইচ্ছে ওদিন কিছু করতে পারবে না। এখন সরকার ওকে যা দিবে তাই করবে, দিলে ভালো, সরকার যদি ওকে দেয় তাহলে ভালো কাজ করবে, আর যদি না দেয় তাহলে তো করবে না। তবে সরকার দিবে মনে হয়, সরকার ভালোবাসবে ওকে মনে হয়, আমার মনে হয় সরকার ওকে ভালোবাসবে।
তার কাছে আমার যা পাওয়া যায়, আমাদের নন্দীগ্রাম কালো এই 2 থানা অবহেলিত থানা, যে এমপি ওঠে আর আগে যেগুলো উঠছে একজনও কাজ করেনি। আশা করি তো মনে হয় এবার ভালো কাজ হবে।
এতদিন পরে শপথ দিয়েছে এই জন্য আমরা খুশি হয়েছি, এবং সরকারের সাথে ভালো সম্পর্ক রাখে এলাকার উন্নয়ন করবে। বিশেষ করে আমাদের নন্দীগ্রামে খুবই অবহেলিত রাস্তাঘাট, খুবই খারাপ অবস্থা, এগুলা উনি ভালো লোক, সরকারের সাথে একটু ভালো সম্পর্ক করে যাতে কাজগুলো সম্পন্ন করা যায় এটা আমরা তার কাছে প্রত্যাশী।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে আমিনুল ইসলাম এবং 3 আসন থেকে হারুনুর রশিদ বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচনে জয়ী হয়েছিলেন। তারাও সোমবার শপথ নিয়েছেন। ওই এলাকার সাধারণ মানুষও তাদের অনুভূতির কথা জানিয়েছেন এভাবেই।
আমি বর্তমান যিনি সাংসদ হলেন আমি তার কাছে আশা করব তিনি বলবেন চাঁপাইনবাবগঞ্জের বাসীর পক্ষ থেকে যে আমটাতে আমরা ফরমালিন দিই না, এটা একটা মানে রটনা ছড়িয়ে দিয়েছে। আমরা চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, এটা গোটা বাংলাদেশ জানি।
আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার এই যে বিভিন্ন রাস্তাঘাট খারাপ হয়ে আছে এগুলো ঠিক করবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানে দুর্নীতিতে একেবারে ছেয়ে গেছে সেইগুলোকে আবার পুনরুদ্ধার করবে।
এদিকে বিএনপির শপথ নেয়া সংসদ সদস্যদের উদ্দেশ্যে সুশাসনের জন্য নাগরিকের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ভয়েস অফ আমেরিকাকে তার প্রতিক্রিয়া জানান এভাবেই।
প্রায় এই আসন অভিভাবক শূন্য ছিল, অর্থাৎ সংসদ সদস্য হিসেবে তারা যেহেতু শপথ নেননি এবং নেবেন না বলছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভোগান্তির শিকার হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ। আমরা এই জায়গা থেকে যে কথাটা বলতে পারি সেটি হচ্ছে যে তারা শপথ নিয়েছেন, তারা জনগণের প্রত্যাশা পূরণ করেছেন এবং তারা জনগণের জন্য কাজ করবেন, এটা আমরাও চাই, জনগণও চাই।
বগুড়া সদর আসন থেকে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শপথ নেবেন এমনটাই আশা ব্যক্ত করছেন সাধারণ মানুষ। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবার 1 মে হ্যালো ওয়াশিংটনের বিষয়, বিএনপির এমপিদের শপথ গ্রহণ ও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ, প্রশ্ন ও মন্তব্য করবেন আশা রাখছি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি টাকা দিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের হুগলির ভদ্রেশ্বরের জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নির্লজ্জ, কোনো আইন মানছেন না, তার প্রার্থীপদ বাতিল করা উচিত। কলকাতা থেকে বিস্তারিত জানিয়েছেন পরমাশেষ ঘোষ রায়।
এবারের লোকসভা ভোটে বাংলায় সম্মুখ সমরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। রাজ্যের হুগলি জেলার শ্রীরামপুরে দলের প্রার্থীর সমর্থনে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন আক্রমণ করেন, তেমন রাজ্যে রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্ফোরক দাবি করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, দেশে তো বটেই, 23 মে এ রাজ্যেও গেরুয়া ঝড় বইবে। বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে 40 জন তৃণমূল বিধায়ক। লোকসভা ভোটের ফল বেরোলেই তারা গেরুয়া শিবিরে নাম লেখাবেন। প্রকাশ্য জনসভায় খোদ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে রাজনৈতিক মহলে সরগোলও পড়ে যায়। দল ভাঙানোর অভিযোগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। আজ মঙ্গলবার হুগলি জেলার ভদ্রেশ্বরের কেন্দ্রে দলের প্রার্থী রত্নাদেব নাগের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীকে তার হুঁশিয়ারি, বাংলায় বিধায়ক কিনতে আসবেন না। 40 জন কেন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়কও বিজেপিতে যাবে না? 40 জন বিধায়ক যদি দল বদল করে তাহলে দলত্যাগ বিরোধী আইনে পড়বে। প্রধানমন্ত্রী কোনো আইন মানছেন না, দল ভাঙানোর চেষ্টা করছেন, তার প্রার্থীপদ বাতিল হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের ডিপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন পদত্যাগপত্র জমা দিয়েছেন। 12 মে থেকে তার পদত্যাগ কার্যকর হচ্ছে। কেন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, প্রশাসনে বা বিচার বিভাগে এর কী প্রভাব পড়বে, এসব নিয়ে এখন সেলিম হোসেন কথা বলছেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহর সঙ্গে।
ধন্যবাদ সাবরিনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনলেন যে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন পদত্যাগপত্র দিয়েছেন, জমা দিয়েছেন হোয়াইট হাউসে, এবং 11 মে থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করবেন না, এরকম শোনা যাচ্ছে। তো কী কারণে তিনি পদত্যাগপত্র জমা দিলেন, এর পেছনে কোনো বিষয় রয়েছে কি না, তারপরে তাকে ঘিরে যেসব কথা উঠেছে, যেরকম জেমস কমি সাবেক FBI ডিরেক্টর যখন তাকে বরখাস্ত করা হয়, সেই ব্যাপারেও তিনি প্রেসিডেন্টের কাছে সুপারিশ করেছিলেন, এবং নতুন এই বিষয়টি তদন্ত করতে যে রবার্ট মুলার নামে একজনের নিয়োগ হয়েছিল সে ব্যাপারেও তিনি পরামর্শ দিয়েছিলেন। এইসব নানান কথা তাকে ঘিরে এখন শোনা যাচ্ছে। তো আসল ঘটনা কী, এর পেছনে কোনো রহস্য আছে কি না, বা ভবিষ্যতের অবস্থা কী দাঁড়াবে, এসব নিয়ে আমরা কথা বলছি এখন সৈয়দ মোহাম্মদুল্লাহর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ
সৈয়দ মোহাম্মদুল্লাহ। আপনি শুনলেন যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ পত্র জমা দিয়েছেন, এবং এর পেছনের কোনো রহস্য আছে কিনা এটা নিয়ে মানুষ আলোচনা করছে, আপনার কি মনে হয়?
না, রহস্য তো নেই, এটা তো অনেকদিন আগে থেকে সিদ্ধান্ত।
হ্যাঁ, অনেকদিন আগে থেকে সিদ্ধান্ত
হয়েছে, মানে বহুদিন থেকে, প্রায় 1.5 বছর থেকে প্রেসিডেন্ট চাচ্ছিলেন তিনি পদত্যাগ করুন, না তাকে ফায়ার করতে, একবারে বরখাস্ত করতেই তিনি চেয়েছিলেন। তিনি এর আগে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বলছিলেন যে তাকে ফায়ার করার নিয়ে, কিন্তু সেটা করা হয়নি নানা কারণে। তার ব্যক্তিগত আইনজীবী মেঘন ম্যাকজন এটার বিরুদ্ধে উঠছেন, বলছেন যে এটা তীব্র প্রতিক্রিয়া হবে, কারণ রবার্ট মুলারকে তখন 2016 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময় আসার কোনো যোগসাজ ছিল কিনা ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে, এই নিয়ে ইনভেস্টিগেশনের জন্য নিয়োগ করা হয়েছিল। তো সেই কারণে তার ভিতরে তাকে বরখাস্ত করা হতো, তখন তীব্র সমস্যা প্রতিক্রিয়া দেখা দিত এই জন্য। কিন্তু তার তার উপরে প্রচন্ড চাপ প্রেসিডেন্ট বিস্তার করে রেখেছিলেন, সবসময় তার সম্পর্কে মানে নেগেটিভ কথাবার্তা বলছিলেন, সমালোচনামূলক কথাবার্তা বলছিলেন। এই কারণে প্রায় 6-7 মাস আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তারপর তিনি প্রেসিডেন্টের কাছে গিয়েও ছিলেন পদত্যাগ করার ব্যাপার নিয়ে। যাই হোক, কি কারণে ভিতরে তাদের ভিতরে কি আলোচনা হয়েছে, সম্ভবত যে রবার্ট মুলার তদন্ত শেষ হোক, তারপর তিনি ছাড়বেন, এই ধরনের একটা সমঝোতার ভিতর দিয়ে তিনি এতদিন অপেক্ষা করছেন। তাহলে তার পদত্যাগ প্রায় আগে থেকে সিদ্ধান্ত হয়েই ছিল, এতে নতুন কোন রহস্য নেই।
রাশিয়া বিষয়ক তদন্তে জেমস কমির বরখাস্ত করার ব্যাপারে, কিংবা নতুন এই তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারের নিয়োগ প্রাপ্তির ব্যাপারে তার কোনো প্রভাব ছিল কিনা, এরকম কোনো ধারণা আপনার আছে?
হ্যাঁ, এটা হচ্ছে যে তার সম্পর্কে বলা হয় যে তিনি জেমস কমিকে মানে বরখাস্ত করার ব্যাপারে, ফায়ার করার ব্যাপারে প্রেসিডেন্টকে তার একটা নোট, তিনি কমির ব্যাপারে একটা নেতিবাচক রিপোর্ট তৈরি করেছিলেন, কিন্তু সেটা তাকে বরখাস্ত করার জন্য, সুপারিশ করার জন্য না। এটা প্রেসিডেন্ট এবং তার সহযোগীরা বারবার তাকে বলেছিলেন সে সময় বরখাস্ত করার পরে পরে জেমস কমিকে, যে আপনি বলুন যে আপনি পরামর্শ দিয়েছেন সেই কারণে তাকে বরখাস্ত করার জন্য, সেই জন্য প্রেসিডেন্ট পদক্ষেপ নিয়েছেন। তখন তিনি এবং গেস্টেশন অ্যাটর্নি জেনারেল দুজনই হোয়াইট হাউসকে বলেছেন যে এই ধরনের কথাবার্তা বলবেন না, বললে রজেনস্টাইন সাংবাদিকদের মানে সংবাদ সম্মেলন করতে বলেছিলেন ওই ধরনের কথা বলার জন্য। বলছেন যে না, সংবাদ সম্মেলন করলে তিনি স্পষ্টত বলবেন যে আমি এরকম কোনো পরামর্শ দেইনি, ফলে এর দায়ভাগ আমি নেব না, এটি একটা মানে আমার উপরে দোষারোপ করা, মিথ্যা দোষারোপ করা হবে।
জি, আর
রবার্ট মুলার,
জি
সেটা হচ্ছে যখন এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে প্রচন্ড ভাবে, যে 2016 সালের নির্বাচনে রাশার যোগসাযোগ ছিল কিনা ট্রাম্প ক্যাম্পেইনের সঙ্গে, সে নিয়ে কথাবার্তা হচ্ছে, তখন এক ধরনের চাপ সৃষ্টি হলো একটা তদন্ত করার জন্য। এই নিয়ে তো FBI কিছুটা তদন্ত করছে, জেমস কমির আমল থেকেই তারা করেছে, কিন্তু তারপর আনুষ্ঠানিক তদন্তের জন্য একজনকে নিয়োগ করার কথা হচ্ছিল। তো যখন জেফ সেশনস এটা তার উপরে চাপ যে আপনি করুন, কিন্তু আবার তথ্য বেরিয়ে গেল যে জেফ সেশনস প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইনের সাথে জড়িত ছিলেন যখন তখন, এবং এমনকি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরেই সম্ভবত, পরেও সম্ভবত তিনি তদানীন্তন যুক্তরাষ্ট্রে রাশিয়ার যে রাষ্ট্রদূত ছিলেন তার সাথে যোগাযোগ ছিল, তার যোগাযোগ করেছিলেন। সে কথা তিনি যখন তার কনফার্মেশন ইয়ারিং হয় সে সময় তিনি গোপন করেছিলেন, ওই গোপনতার কারণে তার উপরে চাপ সৃষ্টি হয়। তখন তিনি বলেন যে না, এই প্রেসিডেন্টের ট্রাম্পের ক্যাম্পেইনের সাথে রাশিয়ার যোগসাজশ ছিল কিনা এই ধরনের কোনো তদন্ত যদি করতে হয়, আমি তার থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি, রিকুইজ করেছেন তিনি। তারপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল রজেনস্টাইন তখন রবার্ট মুলারকে নিয়োগ করেন, এবং তাতেও কোনো রহস্য না, কারণ যেহেতু জেফ সেশন নিজেকে রেকিউজ করেছেন, প্রত্যাহার করে নিয়েছেন ওই তদন্ত, সম্ভাব্য তদন্ত ব্যাপারে, তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উপরে তার দায়িত্ব বর্তে এবং তিনি তাকে নিয়োগ করেন।
জি, আচ্ছা, এই মুলার যে রিপোর্ট দিয়েছে এটা অনেক বড়, বিশাল রিপোর্ট, কিন্তু এই রিপোর্টের যে সামান্য অংশ নতুন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রকাশ করেছেন সেটা নিয়ে নানান রকম কথা উঠছে। অনেকেই বলছেন যে পুরোপুরি পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা এই মানে বিশেষ করে ডেমোক্রেট যারা তারা এটা মানতে চাচ্ছেন না। তো এই রিপোর্টের ব্যাপারে উইলিয়াম বার যে সংক্ষিপ্ত সামারি তৈরি করেছেন, এইখানে কি কোনো আপনার মনে হয় যে এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কোনো প্রভাব বা কোনো অংশগ্রহণ ছিল
না? তার ছিল না, তবে তিনি যখন যেদিন রিপোর্ট রবার্ট মুলার অ্যাটর্নি জেনারেল কাছে রিপোর্ট সাবমিট করার পরে পরেই উইলিয়াম বার এসে একটা সংক্ষিপ্ত দু পৃষ্ঠার একটা সংক্ষিপ্ত সার সংক্ষেপ প্রকাশ করেন, এবং তখন তার পাশে রজেনস্টাইন দাঁড়িয়েছিলেন, এবং উইলিয়াম বার তখন বলেছিলেন যে আমরা দুজনে এটাতে দেখেছি, এমন কোনো মানে তিনি তথ্য দেননি রবার্ট মুলার, যাতে বলা হচ্ছে যে যোগসাজশ ছিল রাশিয়ার সাথে ট্রাম্প ক্যাম্পেইন, এরকম কোনো কিছু তথ্য প্রমাণ তিনি দেননি, বলেন উনি প্রত্যক্ষ। এক, দুই নম্বর হচ্ছে প্রেসিডেন্ট যে মানে অবস্ট্রাকশন অফ জাস্টিস করেছেন এইরকম কোনো কথাও তিনি বলেননি, ফলে এই সার সংক্ষেপটা দিয়ে তিনি ইস্যু করেছেন। আর আপনি যেটা বলছেন পরবর্তী পর্যায়ে যেটা তিনি কংগ্রেসের উভয় পরিষদে সাবমিট করেছেন, কিছু অংশকে, অল্প কিছু অংশ, সামান্য অংশকে বাদ রেখে 250 পৃষ্ঠার বেশি রিপোর্ট, তার ভিতরে সম্ভবত 25-30 পৃষ্ঠার মতো বাদ রাখা হয়েছে। সেগুলা রাখা হয়েছে চারটি কারণে, তার ভিতরে একটি হচ্ছে কতগুলো মামলা বিচারাধীন আছে, কতগুলো বিষয় তদন্তাধীন আছে, এই ধরনের কিছু ব্যাপার আছে, সেইগুলোকে বাদ দিয়ে বাকি অংশ কংগ্রেসকে রিপোর্ট পাঠানো হয়েছে। তাছাড়া কংগ্রেসের উভয় পরিষদের নেতাদেরকে অল্প আরো সামান্য মাত্র কয়েক পৃষ্ঠা বাদ দিয়ে বাকিটা প্রাইভেট ব্রিফিং এ জানিয়ে দেওয়া হয়েছে। এখন তারা চাচ্ছেন যে না, তারা আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট চাই, এই নিয়ে তারা সমন জারি করেছেন, সেটি এখনো সেই মানে দুই পাল্টাপাল্টির ভিতরে আছে।
দেখা যাক ভবিষ্যৎ কি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
ভারতের নির্বাচনে রাজনৈতিক দলগুলো সেলিব্রিটিদের প্রার্থী হিসেবে যে মনোনয়ন দেয়, সে প্রসঙ্গেই আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ। নির্বাচনে ভারতের প্রায় সব রাজনৈতিক দলই সেলিব্রিটিদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে অনেক এগিয়ে আছেন। দীপঙ্কর চক্রবর্তী, আপনি কি বলবেন যে তিনি যে হারে সেলিব্রিটি প্রার্থী নিয়ে আসছেন অন্য কোনো দল এতটা করে না, এর কারণ কি? এবং প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের কতজন প্রার্থীকে তারকা বলা চলে?
হ্যাঁ, ধন্যবাদ তাহিরা কিবরিয়া। আসলে যেমন প্রথম বললেন যে নির্বাচনে ভারতের প্রায় সব রাজনৈতিক দলই সেলিব্রিটি প্রার্থী দেয়, এটা দিয়ে আসছে বহুকাল ধরে। তা তিনি দামি চিত্র তারকাই হন অথবা নামী খেলোয়াড় হন, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেলিব্রিটি প্রীতিটা সত্যিকারের সেই সবাইকে ছাড়িয়ে গিয়েছে। তার কারণ আছে, আমরা সেটা আলোচনা করব। আপনি প্রথমে যেটা বলছিলেন যে লোকসভা নির্বাচনে এবারে তৃণমূলের কতজন প্রার্থীকে তারকা বলা চলে, বস্তুত গতবারেও প্রায় এরকমই তারকা প্রার্থী ছিলেন, পাঁচজনের মতন, তার মধ্যে দু একজন বাদ গেছেন। এবারে তৃণমূলের পুরনো তারকা প্রার্থীদের মধ্যে যারা আছেন তাদের আর কয়েকজন বাদ গেছেন, বিভিন্ন রকম কারণ আছে, সেটা পরে বলছি। তার আগে বলি কোন কোন তারকা রয়েছেন। ঘাটাল কেন্দ্রে জনপ্রিয় ফিল্ম স্টার টলিউডের দেব, যার ফিল্মি নাম দেব কিন্তু আসল নাম দীপক অধিকারী, তিনি রয়েছেন। বিগত দিনের অভিনেত্রী মুনমুন সেন 2014 সালে বাঁকুড়া থেকে জিতেছিলেন, এবার দলনেত্রী তাকে প্রার্থী করেছেন আসানসোলে। বিজেপির সেলিব্রিটি প্রার্থী বাবুল সুপ্রিয়র সঙ্গে টক্কর দিতে, বাবুল সুপ্রিয় শুধু যে জনপ্রিয় গায়ক ছিলেন তাই নয়, তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং আসানসোল থেকে তিনি গতবারেও জয়ী হয়েছেন বিজেপির টিকিটে। সুতরাং তার সঙ্গে লড়াই করার মতন একজন বেশ জবরদস্ত প্রার্থী, তিনি সেলিব্রিটি হতে হবে। এবং শুধু তার নিজের জন্য না, তার মা সুচিত্রা সেনের নাম করেও ভোট চাইতে হবে, এরকমই একটা নির্দেশ মনে হয় দলনেত্রী ছিল, যেটা মুনমুন সেন করেছেন এবং অনেকেই বলেছেন যে আমাকে না চান আমার মার নামে ভোট দিন, এরকম এরকম বলেছেন উনি। তো যাই হোক, সেটা ওই হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া শতাব্দী রায়, তিনিও পুরনো প্রার্থী ছিলেন এবং তিনিও টলিউডের এককালের অভিনেত্রী, তিনি তার জেতা আসন বীরভূমেই শতাব্দী রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। হাওড়ায় এবারও প্রার্থী হয়েছেন প্রাক্তন নামি ফুটবল খেলোয়াড় প্রসূন ব্যানার্জী, আর ভারতের ফুটবল ক্যাপ্টেন ছিলেন এক সময়। আর বসিরহাটে এবারে প্রার্থী হয়েছেন নুসরাত জাহান, টলিউডের এই যুগের নায়িকা, অত্যন্ত সুন্দরী এবং অনেকেরই হার্ট থ্রব যাকে বলে। আর যাদবপুরে নুসরাত জাহানের কথা বললাম আর কি। আর যাদবপুরে মিমি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, তিনি
নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী দুজনেই কম বয়সী তুলনামূলকভাবে,
দুজনেই কম বয়সী। হ্যাঁ, আগের যাদের কথা বললাম তারা সবাই বিগত দিনের মোটামুটি, এরা এখনো যথেষ্ট অভিনয় করে চলেছেন। দেব বাদে, দেব তাও তো দেব অনেকদিন হয়ে গেল, আর নুসরাত জাহান আর মিমি চক্রবর্তী সেই তুলনায় নতুন অপেক্ষাকৃত, কিন্তু এরা দুজনেই খুব নাম করেছেন মেইন স্ট্রিম সিনেমায় অভিনয় করে। এদের কজনকে আপনি তারকা প্রার্থী বলতে পারেন।
আচ্ছা, তো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু তারকা প্রার্থীকে লোকসভা নির্বাচনে দাঁড় করিয়ে জিতিয়ে এনেছেন, আমরা বিগত বছরগুলোতে দেখতে পাই, অথবা রাজ্যসভার সদস্যও করেছেন। এবার পুরনোদের মধ্যে কিন্তু অনেকেই বাদ পড়ে গেলেন, কিছু যেমন নতুনরা এসেছেন, তো পুরাতনরা যে বাদ পড়ে গেলেন এর কি কারণ? বিশেষ কোনো কারণ আছে কি?
হ্যাঁ, তাহলে ফেব্রে আমি প্রথমেই যেমন বলেছিলাম যে বেশ বিভিন্ন রকমের কারণ আছে, মানে প্রত্যেকের একই রকম কারণ না। একটা কারণ হলো আমি বলি তাপস পাল, তিনিও টলিউডের এক সময় খুব প্রিয় জনপ্রিয় অভিনেতা ছিলেন, স্টার ছিলেন তাপস পাল। কিন্তু তাপস পাল একটা সময় অনেক অকথা কুকথা, খুব নোংরা নোংরা কথা বলে সে ভোটারদের এবং ওই এলাকার জনসাধারণের, তারা তৃণমূল যারা করেন তারা পর্যন্ত ওর ওপর মানে ঘেন্নায় মুখ সরিয়ে নিয়েছেন, এরকমও হয়েছে। এবং তারপরে তো জানা গেল যে তিনি টাকা নিয়েছেন, ঘুষ খেয়েছেন, টাকা বেআইনিভাবে টাকা নিয়েছেন, জেল কেটেছেন তার জন্য। সুতরাং তাপস পালকে তৃণমূল নেতৃত্ব শুধু না, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঝেড়ে ফেলে দিয়েছেন, ওর কথা মুখেও আনেন না, ওকে বাদ দিয়েছেন। এরপর বসিরহাটে ইদ্রিস আলী ছিলেন, যিনি রাজনৈতিক নেতা, ইদ্রিস আলী বহুদিনের রাজনৈতিক নেতা, আগে কংগ্রেসে ছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে চলে আসেন। তো তিনি কিন্তু গতবারে একটা মানে উনি গতবারে এমপি হওয়ার পর ওখানে বসিরহাটে একটা দাঙ্গা হয়েছিল, একটা সাম্প্রদায়িক দাঙ্গা, যেখানে ইদ্রিস আলীর ভূমিকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই পছন্দ হয়নি, তিনি খুব ক্ষুব্ধ ছিলেন, সুতরাং তাকে বাদ দিয়েছেন। কিন্তু যেহেতু বসিরহাট একটা মুসলমান প্রধান এলাকা, সেখানে মুসলমান কাউকে প্রার্থী করলে একটু সুবিধা হয় এবং তাতে এও হয়, তাদের মনে আস্থার ভাবও আসে, সেই জন্যই নুসরত জাহানকে বাঁচা হয়েছে। যদিও নুসরত জাহান একেবারেই কোন রকম ভাবে রাজনৈতিক জ্ঞান তার নেই, কিন্তু ওই যে বললাম যে অপূর্ব সুন্দর দেখতে এবং তার একটা জনপ্রিয়তা রয়েছে, এতজনের মানে এতজন তাকে পছন্দ করেন, সিনেমা দেখেন তাকে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চাল বলতে পারেন। বসিরহাটে সেই হিসেবে ওই নুসরত জাহানকে দিয়েছেন। আর আরেকটা হচ্ছে যাদবপুরে সুগত বসু, সুগত বসুকেও আমরা সেলিব্রিটি বলতে পারি। সুগত বসু গতবার জয়ী হয়েছিলেন সেখান থেকে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য, তার মা কৃষ্ণা বসু ছিলেন তৃণমূল সাংসদ। সুগত বসু অত্যন্ত বিদ্বান এবং তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইতিহাসের অধ্যাপক, সুতরাং সব দিক থেকে তিনি অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন জনগণেরও, যারা তৃণমূল করেন না তারাও ওকে সবাই শ্রদ্ধা করেন, হ্যাঁ পছন্দ করেন, শ্রদ্ধা করেন এরকম, কারণ তিনি কোন কারোর মন রেখে কথা বলতেন না, যেটা সত্যি সেটাই বলতেন। তবে তার একটা মানে তার সত্যিকারের একটা স্টার ভ্যালু কিন্তু ছিল, মানে যদিও তিনি একজন যাকে বলে এডুকেশনিস্ট, শিক্ষাবিদ, কিন্তু তার স্টার ভ্যালু ছিল। সুতরাং তিনি তিনি ওখানে ছিলেন, কিন্তু তিনি এবারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ছুটি পাননি, সুতরাং তার জায়গায় আনা হয়েছে শুনতে খুবই অদ্ভুত লাগে মিমি চক্রবর্তীকে, মানে তিনিও স্টার, সুপারস্টার বলা যায় এখন মিমি চক্রবর্তীকে, কিন্তু প্রত্যেকে খুব হাসাহাসি করছে মিমি চক্রবর্তীকে নিয়ে। তবে এখন বলা যায় না আমরা হাসছি বলে
সাধারণ জনগণ কি সেই সেই। তো দীপঙ্কর চক্রবর্তী, আপনি যেমনটি বলছিলেন যে এই যে সেলিব্রিটিদের নেওয়া হচ্ছে এবং বিগত বছর অতীতে আমরা দেখেছি অনেক নেতিবাচক কথাবার্তা হয়েছে, ঘটনা ঘটেছে, তো তারপরেও রাজনীতির লড়াইয়ের মাঠে এরকম অরাজনৈতিক ব্যক্তিত্বদের বা ব্যক্তিদের উপযোগিতা কত দূর? এরা কি জয়ী হয়ে শুধু তাই নয় সংসদে এরা কতটা কাজ করতে পারবেন, কিভাবে কাজ করবেন?
জি হ্যাঁ, আমি আসছি সেই কথায়। আসলে একটা কথা যেটা আপনি প্রথম বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এদের কি কারণে নেওয়া হয় অরাজনৈতিক ব্যক্তিরা, এটার একটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাখ্যা রয়েছে, এবং যেই ব্যাখ্যাটা দিয়েছেন তারা কিন্তু রাজনৈতিক গতি প্রকৃতি বোঝেন এবং ভোটের সমস্ত মানে খুব বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন আজকে সবার কথা আমার দেওয়া সম্ভব হচ্ছে না এই স্বল্প পরিসরে, কিন্তু তারা বলেছেন যে অরাজনৈতিক ব্যক্তিরা সুবিধাজনক জায়গায় রয়েছেন, কারণ তারা রাজনীতি বোঝেন না বলে যা বলা হয় তাই বুঝবেন, আর ফিল্ম স্টারদার তো অন্যের লেখা স্ক্রিপ্ট মুখস্থ করে বলেন, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ক্রিপ্ট লিখে দেবেন তা বললেই সব দিক বজায় থাকবে।
চমৎকার আলোচনা শুনলাম দীপঙ্কর চক্রবর্তী, আমাদের হাতে সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ তাহিরি চাপরা,
ধন্যবাদ।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, আজকের অনুষ্ঠানে আমরা আর্টিকলস নিয়ে কিছু কথা বলতে চাই।
আচ্ছা, তো আর্টিকলস নিয়ে কিন্তু আমরা এর আগেও আলোচনা করেছিলাম।
হ্যাঁ, তা করেছি, তবে আজকে আমরা আলোচনা করব খানিকটা ভিন্ন বিষয়। আজকের বিষয় হচ্ছে জিরো আর্টিকলস।
জিরো আর্টিকলস, সেটা আবার কি হতে পারে জিরো আর্টিকলস? আমি তো জানতাম এ, অ্যান্ড এবং দি হচ্ছে আর্টিকলস।
হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো।
তাহলে জিরো আর্টিকলসটা আবার কি?
আসলে যে সব শব্দের আগে আর্টিকলস বসার কোনো প্রয়োজন নেই, সেখানে যথার্থভাবে জিরো আর্টিকলস ব্যবহার করা হয়। তবে এখানে একটা কথা, অনেক সময়ে অনেকেই ভুল করে অযথা সেখানে আর্টিকলস বসিয়ে থাকেন।
ব্যাপারটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার হলো না।
হ্যাঁ, ঠিক তোমার মতোই কাভিও এ ব্যাপারে খানিকটা কনফিউজড। তাহলে শোনা যাক এ নিয়ে কাভি আর লুসিয়া কি বলছে।
Someone commented that they're studying the French and English, and I got confused.
About whether they're studying French people or studying French and English languages?
Exactly. Articles can be confusing.
এখানে তো কাভে কাউকে উদ্ধৃত করে বলছে যে তারা ফরাসি এবং ইংরেজি পড়ছে। তো বাক্যটা কিন্তু আমার কাছে ভুল মনে হলো না, এবং কোনো ভুল আমার চোখে ধরাও পড়েনি। আর আমার আরেকটি ব্যাপার মনে হচ্ছে যে কাভে এ ব্যাপারে আবার কনফিউজ কেন হয়েছে।
আচ্ছা, কনফিউশনের একটা কারণ হচ্ছে, সাবরিনা তুমি একটু লক্ষ্য করলেই দেখতে পারবে, বুঝতেও পারবে, যে বাক্যটি ছিল এরকম, দে আর স্টাডিং দ্য ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। এখানে কোনটা আর্টিকেল বলতো সাবরিনা?
হ্যাঁ, এখানে তো আর্টিকেল বোঝাই যাচ্ছে যে আর্টিকেলটা হচ্ছে দা।
হ্যাঁ, সেটা ঠিক বলেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে কাভের কনফিউশনের যে কারণ, সেই কারণ হচ্ছে যে তারা ফ্রেঞ্চ এবং ইংলিশ ভাষা শিক্ষার কথা বলছে, নাকি ফ্রেঞ্চ এবং ইংলিশ জাতির বিষয়ে অধ্যয়ন করার কথা বলছে। এখানে এই দি আর্টিকেলের ব্যবহার খানিকটা কনফিউশন সৃষ্টি করেছে।
তাহলে
এই বাক্যে আর্টিকেল ব্যবহার না করাটাই যথার্থ হতো, এবং আর্টিকেল ব্যবহার না করলে এর অর্থটা বেশ পরিষ্কার হতো যে তারা আসলে ফরাসি এবং ইংরেজি ভাষা শিক্ষার কথাই বলছে।
আচ্ছা, তাহলে কি বাক্যটা এরকম হতো, আমরা কি বলতে পারতাম যে They are studying French and English?
হ্যাঁ, একদম ঠিক বলেছো। এইভাবে পরিষ্কার বোঝা যেত যে তারা ফ্রেঞ্চ এবং ইংলিশ ভাষা শিখছে। এটাই হচ্ছে আসলে জিরো আর্টিকলসের ব্যবহার। তবে এখন শোনা যাক এ সম্পর্কে লুসিয়া আর কাভে আরও কি বলছে।
But the good thing is that sometimes you don't even need to use them. You don't use articles to make generalizations with plural count and non-count nouns.
Teachers use notebooks and pens. Water is good for you.
Remind me again about count and non-count nouns.
Count nouns refer to things we can count. They can take plural form, usually with an S, dog, dogs. While non-count nouns cannot be expressed in plural form, like water, milk, air.
হ্যাঁ, আপনি যে কথাটা একটু আগে বলছিলেন যে সে কথাটা লুসিয়া বলল যে অনেক সময়ে আর্টিকেল ব্যবহার করার আদৌ কোনো প্রয়োজন পড়ে না।
ঠিক তাই। এবং লুসিয়া আরেকটা খুব জরুরি কথা আমাদের বলল যে প্লুরাল কাউন্ট নাউন্স এবং নন কাউন্ট নাউন্সের সঙ্গে সাধারণ অর্থে আর্টিকেল ব্যবহারের কোনো প্রয়োজনই নেই।
আর এরকম একটা উদাহরণ দেয়া যায়, যেমন টিচার্স ইউজ নোটবুকস অ্যান্ড পেন্স।
হ্যাঁ, এখানে লক্ষ্য করো যে তিনটি নাউন আছে, টিচার্স, নোটবুকস এবং পেন্স। এই তিনটি নাউনই কিন্তু প্লুরাল কাউন্ট নাউন।
তো এখানে আমার একটা কথা জানার ছিল।
হ্যাঁ বলো, কি কথা?
সেটা হচ্ছে মানে কখনো কখনো লক্ষ্য করেছি যে ওয়াটার্স এরকম এই শব্দটি ব্যবহার করতে, ওয়াটারের ওয়াটার্স শব্দটি ব্যবহার করতে, তাহলে ওয়াটারের কি প্লুরাল হতে পারে?
বাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছো সাবিনা। সাধারণ অর্থে ওয়াটারের প্লুরাল হয় না, কারণ আমরা জানি যে কথাটা একটু আগেই বলছিলাম যে ওয়াটার নন নাউন্স। কিন্তু ওয়াটার্স যখন ব্যবহার করা হয় তখন সেটার অর্থ খানিকটা ভিন্ন হয়, যেমন জলধি বা সমুদ্র বা একাধিক সমুদ্রের সমন্বয় অর্থে, সামুদ্রিক অঞ্চল অর্থে।
আচ্ছা, যেমন
যেমন ধরো এরকম একটি বাক্য যদি আমরা বলি, দ্য রোহিঙ্গাস উইয়ার ফোর্স টু এন্টার দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অব বাংলাদেশ।
আচ্ছা, তো এবার ব্যাপারটা আমি একটু বুঝতে পেরেছি। তবে ওই কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন সম্পর্কে আমাকে কি আরেকটু কিছু বলবেন?
হ্যাঁ নিশ্চয়ই। তোমার মতো কিন্তু কাভিও একই কথা জানতে চাইছে এই সম্পর্কে। লুসিয়া খুব সহজভাবে বিষয়টা বুঝিয়ে দিচ্ছে যে কাউন্ট নাউন্স হচ্ছে সেই সব জিনিস যা আমরা গুনতে পারি। দক্ষিণ এশিয়ার ব্যাকরণ বইগুলোতে নিশ্চয়ই তুমি দেখেছো এটাকে কাউন্টেবল নাউন্স বলা হয়, আর তাই এই ধরনের নাউনকে প্লুরাল করা যায়। আর সাধারণত এস যোগ করে প্লুরাল করা হয়, তবে অন্যান্যভাবেও প্লুরাল করা হয়। একটু উদাহরণ দেবে সাবরিনা?
হ্যাঁ নিশ্চয়ই। যেমন আমরা বলি গার্ল গার্লস, বয় বয়স, চেয়ার চেয়ারস।
বাহ। আর নন কাউন্ট নাউন্স সম্বন্ধে আমাদেরকে লুসিয়া মনে করিয়ে দিচ্ছে যে এগুলোর প্লুরাল ফর্ম হয় না। যেমন
হ্যাঁ, যেমন ওয়াটার, মিল্ক, এয়ার।
হ্যাঁ, এবার আবার ফিরে যাওয়া যাক আর্টিকলস প্রসঙ্গে।
Well, when you're talking in general about something, all or any of something, you don't use articles.
So, I should say apples are really good instead of the apples are really good.
You've got it. If you do say the apples are really good, you're talking about specific apples. Here's another one.
I like to listen to music while exercising. The music at the concert was really loud.
The first example talks about music in general, while the second example talks about the specific music from the concert.
লক্ষ্য করো সাবরিনা, যখন আমরা যেমনটি লুসিয়াও আমাদের বলছে যে যখন আমরা কোনো কিছু সম্পর্কে সাধারণভাবে কিছু বলি, জেনারেল অর্থে সব কিছু মিলিয়ে, তখন কিন্তু এর সঙ্গে আমরা আর্টিকলস ব্যবহার করি না।
আচ্ছা, এখন যদি আমাকে একটা উদাহরণ দিয়ে বলতেন তাহলে আমি আরেকটু ভালো বুঝতে পারতাম।
আচ্ছা, যেমন ধরো অ্যাপলস আর রিয়েলি গুড। এখানে এটা বলার কোনোই দরকার নেই যে দি অ্যাপলস আর রিয়েলি গুড,
কিন্তু আমরা মাঝে মাঝে তো বলি দি অ্যাপলস আর রিয়েলি গুড।
হ্যাঁ, সেটা বলি, ঠিক বলেছো, কিন্তু সাধারণ অর্থে নয়। সুনির্দিষ্ট অ্যাপলস বোঝাতে আমরা দি ব্যবহার করে থাকি। লুসিয়া আরও একটা উদাহরণ কথা আমাদের বলল।
হ্যাঁ, সে বলেছিল আই লাইক টু লিসন টু মিউজিক ওয়াইল এক্সারসাইজিং।
হ্যাঁ, এখানে মিউজিক অত্যন্ত একটা সাধারণ অর্থে অর্থাৎ জেনারেল সেন্সে ব্যবহার করা হয়েছে। আর অন্য উদাহরণটা কি ছিল সাবরিনা?
হ্যাঁ, অন্য আরেকটি উদাহরণ ছিল, দ্য মিউজিক অ্যাট দ্য কনসার্ট ওয়াজ রিয়েলি লাউড।
হ্যাঁ, এখানে দি মিউজিক বা দ্য মিউজিক যেভাবেই উচ্চারণ করো না কেন, দুটি উচ্চারণ হয়, ব্যবহার করা হয়েছে কারণ একটি সুনির্দিষ্ট গানের অনুষ্ঠান বা কনসার্টের কথা এখানে বলা হচ্ছে। এবার তাহলে আশা করি সাবরিনা তুমি পুরোপুরি ব্যাপারটা বুঝতে পেরেছ।
হ্যাঁ, আমি বুঝতে পেরেছি।
বাহ, তাহলে আজকের মতো আমাদের ইংরেজি গ্রামার শেখার এই সংকলনটি এখানেই বন্ধ করছি। ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে আজকে রয়েছে ক্রিকেট এবং ফুটবলের খবর। ক্রিকেটের অনেক খবর রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল শিগগিরই আয়ারল্যান্ডে যাচ্ছে এবং আয়ারল্যান্ডের পরই বিশ্বকাপ ক্রিকেটে তারা অংশ নেবে। কিন্তু ক্রিকেটের অনেক খবরের আগে ফুটবলের একটি বড় খবর রয়েছে। বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ মেয়েদের যে ফুটবল দল রয়েছে তারা আবার একটি বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তারা ইতোমধ্যেই ফাইনালে উন্নীত হয়েছে। বঙ্গমাতা গোল্ড কাপ যেটি চলছে মঙ্গোলিয়াকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে এবং দুজন নির্ভরযোগ্য ফরওয়ার্ড রয়েছেন বাংলাদেশ দলের, সিরাজ জাহান স্বপ্না এবং কৃষ্ণা রানী সরকার, যারা দুজনেই এই খেলায় অনুপস্থিত ছিলেন, তারা আহত ছিলেন সে কারণে। কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ মেয়েদের দল তারা 3-0 গোলে মঙ্গোলিয়াকে পরাজিত করেছে। ঢাকা থেকে আমার সাথে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আমরা প্রথমেই এই বাংলাদেশের ফুটবল সাফল্যের কথা একটু শুনতে চাই। ফাইনালে তারা খেলছে কাদের সাথে, কবে?
ঠিক তাই, যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের মেয়েরা কিন্তু খুবই ভালো খেলছে, তারা আরো একটি ভালো খেলার স্বাক্ষর রেখে মঙ্গোলিয়াকে 3-0 হারিয়ে ফাইনালে জায়গা করে নিল এবং শুক্রবারে ফাইনালে তাদের প্রতিপক্ষ লাওস। লাওসও কিন্তু অন্য গ্রুপ থেকে তারা সবগুলি ম্যাচ জয়লাভ করেছে, যেমন বাংলাদেশ তাদের গ্রুপের 2 ম্যাচ জয়লাভ করেছে, সেমিফাইনালেও জয়লাভ করেছে। ঠিক তেমন লাওসও গ্রুপের 2 ম্যাচে জয় করে সেমিফাইনালে তারা কিরগিজস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে। শুক্রবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা জোর দিয়েই বলা যায়, কারণ ঘরের মাঠে বাংলাদেশের বিরাট সমর্থক ছিল, যে সাম্প্রতিক কালে ছেলেদের ফুটবলে যে দর্শক দেখা যায়নি। বঙ্গমাতায় যেদিন বাংলাদেশ দল খেলতে নেমেছিল সেদিন কিন্তু 15,000-20,000 দর্শক গ্যালারি জুড়ে জায়গা নিয়েছিল, তারা জাতীয় পতাকা নিয়ে আসছিল তারা মারিয়া তহুরাদের উৎসাহিত করার জন্য। এবং আপনি যেটা বললেন যে স্বপ্না আর কৃষ্ণা রানী যদিও খেলেনি, দুজন খুবই নির্ভরযোগ্য প্লেয়ার বাংলাদেশ দলের, তারা ইনজুরির জন্য সেমিফাইনাল খেলতে পারেনি। তারপরও কিন্তু তহুরা, মার্জিয়া, মনিকা চাকমা এরা যে ফুটবলটা খেলেছেন ডোমিনেট করেছেন, পুরো 90 মিনিটই ডোমিনেট করেছেন, কিন্তু তারা গোল সুযোগ সৃষ্টি করে গোল করতে পারেনি। প্রথমার্ধের স্টপেজ টাইমে একটি এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল করে তারা 3-0 বড় ব্যবধানেই জয়লাভ করেছে। এবং তাদের কিন্তু লক্ষ্য, প্রথম লক্ষ্যটা ছিল সেমিফাইনাল ফাইনাল খেলা, এখন তারা বলছেন যে এখন তারা শিরোপা জয়ের জন্যই খেলবেন। দেখা যাক শুক্রবারে একটা জমাট ফাইনালে কারা জয় লাভ করতে পারে।
দিলু ভাই, এই দলটি তো কিছুদিন আগে আরেকটি টুর্নামেন্টে ভালো ফল করে এসেছে, তাই নয়?
হ্যাঁ, ঠিক তাই, কারণ এই বাংলাদেশ আন্ডার-16 এবং আন্ডার-19 তারা এসি কাপ এবং সাফে কিন্তু বরাবরই চ্যাম্পিয়ন হয়ে আসছে। এবং সেই আন্ডার-16, কারণ বাংলাদেশে যে প্লেয়াররা তারা আন্ডার-16, আন্ডার-19 এবং জাতীয় দল, কারণ এই আন্ডার-19 প্রায় ম্যাক্সিমাম প্লেয়ারই জাতীয় দলে খেলে থাকেন এবং অনেকেরই বয়স 16, তারা কিন্তু একাধারে 16ও খেলছেন, 19ও খেলছেন এবং ন্যাশনাল টিমেও খেলছেন। মোদ্দা কথা, এরা একটা প্ল্যানিং পল স্মলি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইংলিশ টেকনিক্যাল ডিরেক্টর, তার তত্ত্বাবধানে এবং গোলাম রব্বানি ছোটন যিনি দলের কোচ, গত চার বছর ধরে তিনি কোচিং করছেন এই মেয়েদের দলটাকে, এবং পেছন থেকে কিন্তু দিক নির্দেশনাটা দিচ্ছেন পল স্মলি। বলা যায় একটা প্ল্যানিং উইথে ফুটবলটা খেলছেন, এবং কমেন্টেটররা কিন্তু খুবই প্রশংসা করছেন যে বাংলাদেশের খেলার স্টাইলটা খুবই ভালো, তাদের হয়তো ফিনিশিং দুর্বলতা কিংবা তাদের টায়ার্ডনেসে অল্প কদিনের মধ্যেই তিনটা ম্যাচ খেলেছে সেখানে হয়তো তাদের একটু সমস্যা হচ্ছে, এছাড়া কিন্তু দলটা অসাধারণ খেলেন। এবং আজকে যার বিরুদ্ধে খেলো সেই মঙ্গোলিয়ার জাপানি কোচ, তিনিও কিন্তু প্রশংসা করেছেন যে বাংলাদেশ দল কিন্তু অসাধারণ ফুটবল খেলে টেকনিক্যালি এবং তারা ট্যাকটিক্যালিও তারা সুপিরিয়র, তারপরেও আমাদের দল চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে পরাজয় রক্ষার জন্য, এবং ভূয়সী প্রশংসা করেছেন মঙ্গোলিয়ার জাপানি কোচ।
চমৎকার, দেখা যাক শুক্রবারের ফাইনালে বাংলাদেশ কি করে, সেই অপেক্ষায় রয়েছেন যারা উৎসাহী ফুটবল প্রেমী তারা। ক্রিকেট প্রেমীদের জন্য এবারে কিছু খবর। বাংলাদেশ দলের জার্সি নিয়ে একটা বিতর্ক, সমালোচনার ঝড়, এবং তারপরে এখন বলা হচ্ছে যে জার্সির ডিজাইন আবার বদলে দেওয়া হচ্ছে, কারণ জার্সিতে পতাকার লাল রঙের অনুপস্থিতি ছিল এবং সে কারণেই এখন জার্সির ডিজাইন যেটি আবার পরিবর্তন করার কথা বলা হচ্ছে। এ বিষয়টি নিয়ে আসলে বিতর্ক তৈরি হলো কেন, এবং এখন কি তাহলে জার্সির রং বদল হচ্ছে?
হ্যাঁ, ঠিক তাই। গতকাল ছিল ফটো সেশন বাংলাদেশ দলের মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে, পুরো দল এসেছিল, শুধু সাকিব আইপিএল খেলে ফিরে তিনি এই ফটো সেশনে যোগ দেননি। অন্য 14 জন ক্রিকেটারকে নিয়ে যে ফটো সেশনটা হলো সেখানেই, ফটো সেশনের পরে যখন এটা আপলোড হয়েছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রথম এই প্রতিবাদটা আসে যে বাংলাদেশ দলের যে জার্সিটা তাতে পতাকার সাদৃশ্য নেই, শুধু সবুজের মধ্যে সাদা অক্ষরে লেখা নাম এবং বাংলাদেশের নাম এবং জার্সি নাম্বারটা রয়েছে। সেখানে অনেকেই বলেছিলেন যে হ্যাঁ, এটা লালে হলে, লাল সবুজের মিশ্রণ হলে সাধারণত যেভাবে হয়ে থাকে সেটা হয়নি, তা নিয়ে তুমুল তুলকালাম কাণ্ড এবং ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত বিসিবি প্রেসিডেন্ট আজ প্রেস কনফারেন্স করে সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে তারা ইমিডিয়েট তখনই সেই জার্সিটা স্টপ করে তারা আইসিসির সাথে যোগাযোগ করেছেন এবং আইসিসি তাদেরকে অ্যাগ্রি করেছেন সবুজ লাল কম্বিনেশনে একটা নতুন জার্সি বানানোর, এবং অলরেডি পরিকল্পনাও হয়ে গেছে এবং যারা ডিজাইন করেছিলেন, জার্সি বানিয়েছিলেন, তারা মার্কেটে যে জার্সিগুলি দেওয়ার প্ল্যান করেছিলেন তারা বিরাট সংখ্যক জার্সি বানিয়েছিলেন, কারণ এদেশের মানুষ ক্রিকেট প্রেমিক, ক্রিকেট অনুরাগী, সাকিব তামিম আশরাফিদের ভীষণ ভক্ত সারাদেশ, সেই জার্সিগুলি স্টপ করে এখন তারা সবুজ লাল কম্বিনেশনে নতুন জার্সি তৈরি করছেন। এবং কালকেই বাংলাদেশ দল সকালবেলায় আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যাবেন, ট্রাই নেশন খেলবে সেখানে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড। ট্রাই নেশনের পরে বাংলাদেশ ইংল্যান্ডে চলে আসবেন এবং বিশ্বকাপ ক্রিকেটে তারা মুখোমুখি হবেন। এবং ফটো সেশনের আগে যে অফিসিয়াল প্রেস মিট ছিল মাশরাফি বিন মুর্তজা, তিনি কিন্তু একটা অসাধারণ কথা বলেছেন যে খুবই এক্সপিরিয়েন্স টিমই, খুবই ভারসাম্যপূর্ণ দল, এই দলটা যদি চ্যাম্পিয়নও হয় তাহলে অবাক হওয়ার থাকবে না, কাজটা কঠিন হলেও অসম্ভব নিশ্চয়ই নয়, কারণ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি, এশিয়া কাপের ফাইনাল খেলেছি, নেদারল্যান্ডস ট্রফির ফাইনাল খেলেছি, আমরা হরহামেশাই বড় দলগুলিকে, পরাশক্তিদেরকে হারাচ্ছি, তাতে এবার মনে হয় যে এই দলটা যদি দল হয়ে খেলতে পারে তাহলে যদি চ্যাম্পিয়ন হয় সেটা অবাক হওয়ার থাকবে না, কাজটা কঠিন আমরা জানি, তারপরও আমাদের লক্ষ্য থাকবে ভালো কিছু করে দেশের মুখ উজ্জ্বল করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
দেখা যাক এই আয়ারল্যান্ডের ত্রিদেশীয় যে টুর্নামেন্ট, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ, সেখানে বাংলাদেশ কেমন খেলে, এবং এই বিশ্বকাপে, আসন্ন বিশ্বকাপে আয়ারল্যান্ডেও কয়েকটি খেলা হবে, সুতরাং সেখানকার পিচ, সেখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেবার জন্যে এই সফর জরুরি। এবং আমরা জানি যে মাশরাফি এবং বাংলাদেশ দল, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখাও করেছেন, আগামীকাল আয়ারল্যান্ড যাবার আগে এবং বিশ্বকাপ শুরুর আগে তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রধানমন্ত্রী তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন এবং মাশরাফি বলেছেন যে কেউ কেউ হয়তো সামান্য আহত বা চোট নিয়ে আছেন, কিন্তু তারপরেও তারা সবাই 100% দেবেন এই বিশ্বকাপের জন্য। দিলু খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল খেলার খবর।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের অভিবাসন প্রক্রিয়ায় রদবদল করতে চাইছেন। অভিবাসন প্রত্যাশীদের কাছ থেকে দরখাস্তের সঙ্গে একটা ফি আদায়েরও চিন্তাভাবনা হচ্ছে এবং এরই সঙ্গে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত ডিঙ্গিয়ে আসা অভিবাসীর সংখ্যা বাড়তে না পারে সেদিক মানেও প্রশাসন নজর রাখবার চেষ্টা করছে। অভিভাষণের আশ্রয় প্রার্থনার দরখাস্তের বিবেচনাকালে যাতে দরখাস্তকারীরা কাজকর্ম করতে পারেন সে লক্ষ্যে কাজ করার অনুমতিপত্র ওয়ার্ক পারমিটের জন্য একটা ফি ধার্য করার প্রস্তাব করছেন তিনি। একই সঙ্গে অভিভাষণ প্রার্থনা প্রত্যাখ্যান করা হলে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ওই ওয়ার্ক পারমিট রদ করবারও বিধান রাখা হবে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মিউনিশন বলেছেন চীনের সঙ্গে আসন্ন বাণিজ্য আলোচনায় প্রভূত অগ্রগতি সাধিত হবে বলে তিনি আশা করছেন। বিশ্বের প্রধান দুটি অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন তাদের মধ্যেকার বাণিজ্য লড়াই নিষ্পত্তির লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে। এ সপ্তাহেই বেজিংয়ে চীনের কর্তা ব্যক্তিদের সঙ্গে যে আলোচনা হবে তাতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্বে রইবেন অর্থমন্ত্রী স্টিভেন মিনিউশন এবং বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার। পরের সপ্তাহে ওয়াশিংটনে আর এক প্রস্থের আলোচনার জন্যে চীনের কর্মকর্তারা ওয়াশিংটনে আসবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মিশরের মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীকে বিদেশের সন্ত্রাসবাদী সংগঠনের শ্রেণীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালিকাবদ্ধ করবার বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন হোয়াইট হাউস থেকে কথা জানানো হয়েছে আজ মঙ্গলবারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স ইমেল মারফত কথা জানিয়ে লিখেছেন প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং ওই অঞ্চলে নেতৃস্থানীয় যে ব্যক্তিবর্গ ওই গোষ্ঠী নিয়ে উদ্বিগ্ন এবং তার সঙ্গে সহমত পোষণ করেন তাদের সঙ্গেও তার আলোচনা হয়েছে। এই তিন সপ্তাহ আগেই মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এসিসি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। ট্রাম্প তাকে সুযোগ্য রাষ্ট্রপতি রূপে সাধুবাদ দিয়েছিলেন, বলেছিলেন যুক্তরাষ্ট্র মিশরের মধ্যকার সম্পর্ক এমন মজবুত আগে আর কখনোই ছিল না। আফগানিস্তানে সমঝোতা কায়েম বিষয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদ আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়ে কীভাবে অগ্রগতি হাসিল করা যায় সে বিষয়ে দুদিনের সরকারি পর্যায়ের আলোচনা কথাবার্তা সম্পন্ন করেছেন পাকিস্তানে। কর্মকর্তারা জানেন খলিলজাদ ইসলামাবাদ গিয়ে পৌঁছন সোমবার দিন এবং পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া এবং অন্যান্য সামরিক কর্তা ব্যক্তিদের সঙ্গে মিলিত হবার আগে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত কথাবার্তায় প্রতিনিধিদল স্তরে নেতৃত্ব দান করেন। ওই অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের কূটনীতিক এলিস ওয়েলস ওই সব কথাবার্তায় তাঁর সঙ্গে ছিলেন। জাপান সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করছেন, সিংহাসনের সত্ত্বাধিকার তুলে দিচ্ছেন তাঁর জ্যেষ্ঠ পুত্রের হাতে। আজ মঙ্গলবার টোকিওর রাজপ্রাসাদে দেয়া শেষ বয়ানে আকিহিতো সুদীর্ঘ 30 বছরের শাসনামলে তাঁর প্রতি যে সমর্থন দেখিয়েছেন জাপানের জনগণ তার জন্য তাঁদের ধন্যবাদ জানান। সম্রাট আকিহিতোর শাসন সরকারিভাবে শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে, শুরু হচ্ছে নতুন সম্রাট নারুহিতোর শাসনামল। এই ছিল সংবাদ শিরোনাম। সাবরিনা,
দর্শক শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক লাইভে সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জানা ফিরোজ। আমাদের প্রকৌশলী ছিলেন শাওগাং চাং। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.